بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. لا إله إلا الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه حجة الله وجميع الصالحين من عباد الله. أما بعد, ইসলামের সুন্দর ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা যা ইবাদতের অন্তর্ভুক্ত, সে ব্যবস্থার মধ্যে একটি ছিল হোমস। হোমস বিষয়ে অনেক আলোচনা হয়েছে। এই পর্যায়ে যে বিষয় নিয়ে হোমসের আলোচনা করব, সেটা হচ্ছে হোমস যে মূলধনে বা ব্যবসার বা আয়ের এক পঞ্চমাংশ, সে ব্যবসা বা আয়ের এক পঞ্চমাংশের মধ্যে হোমস দিতে হয়, এবং তার মধ্যে যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে হোমসের মূলধন বা পুঁজি, যে মাল দিয়ে ব্যবসা করা হচ্ছে বা যে কাজ করা হচ্ছে, যদি সেই মূলধন বছরের আয়ের পয়সা দিয়ে হয়ে থাকে, জমা করা হয়ে থাকে, সে মূলধন হোক বা এমন কোনো সরঞ্জাম যন্ত্রপাতি যেটা দিয়ে সে কাজ করে, যান বাহন যা কিছু হোক না কেন, যদি সারা বছরের আয় থেকে ওটা ক্রয় করে থাকে, তাহলে তাতে অবশ্যই হোমস রয়েছে। কিন্তু যদি সে সরঞ্জাম যানবাহন যদি আয়ের অর্থ দিয়ে না হয়ে থাকে এবং পারিবারিক ব্যবহারেও সে ব্যবহার করে থাকে, তাহলে সেটাতে হোমস নেই। এবং যে বিষয়টি অবশ্য আজকে আমাদের দেশে না থাকলেও অনেক দেশে হয়তো থাকতে পারে, যে অনেক স্থানে অনেক দেশে যেটা পূর্বে ছিল, ভূমি জমি খালি পড়ে থাকতো, লোকজন গিয়ে সেটাতে একটা সীমানা ঘিরে চাষাবাস অথবা আবাস স্থল বানিয়ে নিত, ঘর বাড়ি বানাতো। এমন জমি যে পড়ে থাকে তাকে বলা হয় মৃত জমি বা জামিনে মাওয়াত। এখানে যদি চাষাবাদ করার পর সে জমিকে জীবিত করে, যেহেতু সে জমি এখন তার নিজের জমি হিসেব হবে, হয়তো কোনো কোনো স্থানে থাকতে পারে, কিন্তু আজকাল নতুন সিস্টেমে উন্নত দেশে যা পাবলিকের নয়, জনগণের নয়, সেটা হচ্ছে সরকারের, সে হিসেবে আজকে হয়তো মৃতভূমি মৃত জমি থাকা অসম্ভব, হয়তো নেই, কিন্তু যদি থেকে থাকে তাহলে সেটা যখন চাষাবাদের জন্য সে মৃত জমিকে জীবিত করবে, এহিয়া করবে, তখন সেখানে হোমস দিতে হবে। অথবা এমন কোনো বাগান যা সে করেছে নিজের আয়ের জন্যে, যেখান থেকে সে কোনো গাছ লাগিয়ে ফল ফ্রুট লাগিয়ে বিক্রি করবে ইত্যাদি ইত্যাদি, সেই বাগানের যদি আয় থেকে থাকে, শুধুমাত্র আয়ের কাজ ওখান থেকে চলে, তাহলে অবশ্যই বছর পার হলেই হোমস দিতে হবে। কিন্তু যদি সেখান থেকে সে আয়ের সাথে সাথে ব্যবসার সাথে সাথে নিজের পারিবারিক ব্যবহারের ক্ষেত্রেও সে ফলমূল নিয়ে যায় এবং ব্যবহার করে, তাহলে যতটুকু ফলমূল বা খাদ্যদ্রব্য সে বাগান থেকে সে ব্যবহার করে ততটুকুর হোমস দিতে হবে না। এবং পরবর্তী যে বিষয়টি, সেটা হচ্ছে যে হোমসের বিষয়বস্তু, যার উপরে হোমস, যেসব জিনিসের উপরে হোমস ওয়াজিব হয়, তার মধ্যে একটি ছিল মাদান বা খনিজ। অর্থাৎ লোক জনসাধারণের দৃষ্টিতে যেসবকে খনিজ বলে গণ্য করা হয় সেইসবে অবশ্যই হোমস রয়েছে। যেমন সোনা, রূপা অথবা সীসা বা তামা, এই জাতীয় জিনিস বা তৈল জাতীয় জিনিস, হয়তো কয়লা, লবণও হতে পারে, আকিক, ফিরোজা, যা কিছুই হোক না কেন, জনসম্মুখে জনগণের দৃষ্টিতে যেটাকে খনিজ বলা হবে এবং যদি উৎপাদন করা হয়, কেউ বের করে নিয়ে আসে, তাহলে সেটার উপরে হোমস ওয়াজিব হবে। যদি সেটা হাদ্দে নেসাব অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ, যেটা ইসলামসম্মত, সেই ইসলামসম্মত পরিমাণ পর্যন্ত পৌঁছে যায়। তবে এই ইসলামসম্মত পরিমাণ খনিজের ক্ষেত্রে কতটুকু হলে হোমস দিতে হবে, কারণ এই খনিজ কমও বের হতে পারে, অধিক বের হতে পারে, তার পরিমাণ কতটুকু বের হলে হোমস দিতে হবে সেটা হচ্ছে, যদি তার মূল্য বের করার জন্যে লেবার লাগানো বা অন্যান্য যানবাহন বা যে কোনো ক্ষেত্রে যদি খরচ করে থাকে, কারণ একটা কাজ শুরু করতে গেলে প্রথমে ব্যয় করতে হয়, তারপর সেখান থেকে হয়তো আয় হয়, যদি ব্যয়ের ক্ষেত্রে যত সে খরচ করেছে সেই পরিমাণ টাকা মূল্য বিনিময় যদি ওখান থেকে বের করে নেয়, তারপর যতটুকু বাকি থাকে সেটা যদি 105 মিসকাল রূপা অথবা 15 মিসকাল সোনার সমপরিমাণ হয়, এহতিয়াতে ওয়াজেব তার 1/5 হোমস দিতে হবে। এবং পরবর্তী যেটা, সেটা হচ্ছে কি গুপ্তধন, যেটাকে গঞ্জ বলে। গুপ্তধন হয়তো আজ আমাদের দেশে দেখা যায় না, অনেক সময় দেখা যায় বাসা বাড়ি বানাতে গিয়ে, খুঁড়তে গিয়ে গুপ্তধন বের হয়ে আসলো। যাই হোক, এই গুপ্তধন এমন সম্পদ, এমন মাল যা মাটি, গাছপালা অথবা পাহাড় কিংবা কোনো দেয়াল খুললে ওখান থেকে বের হয়ে আসতে পারে, হয়তো কোনো ব্যক্তি রেখে গিয়েছে, লুকিয়ে রেখেছে, যে যে কারণে হোক, মোট কথা যেটাকে গুপ্তধন বলা হয়, যদি লুকায়িত গুপ্তধন কেউ পেয়ে যায় তাহলে তার উপরে যদি সেটাও একটা নেশাব পর্যন্ত, নির্ধারিত ইসলামসম্মত পরিমাণ পর্যন্ত পৌঁছে যায়, তাহলে তার 1/5 হোমস দিতে হবে। এবং তার নেশাব হচ্ছে গিয়ে, যদি তার যত খরচ বের করার ক্ষেত্রে যদি খরচ হয়ে থাকে ঠিক গুপ্তধনের পরিমাণও, ঠিক খনিজের পরিমাণের মতোই, যদি 105 মিসকাল রূপার সমপরিমাণ হয় অথবা 15 মিসকাল সোনার সমপরিমাণ হয়, তাহলে সেটাতে হোমস হবে, যদি তার কম হয় তাহলে হোমস হবে না। যে গুপ্তধন বের হবে এবং যে স্থান থেকে বের হবে, অনেক সময় এক ব্যক্তি গুপ্তধন পেয়েছে কিন্তু সেই ভূমি মালিক হয়তো সে নয়। যাই হোক, এখন আলোচনা করব যে যে গুপ্তধন এবং মানে প্রাপ্ত গুপ্তধনের সম্পদ মাল এবং যে ভূমিতে পাওয়া গিয়েছে, যদি যে পেয়ে থাকে সে প্রাপ্ত ধন, যে ভূমিতে পাওয়া গেছে সে ভূমির মালিক যদি সে নিজেই হয়, তাহলে এই গুপ্তধনও হবে তার, এবং তাকেই 1/5 শর্ত সাপেক্ষে হোমস দিতে হবে। আর যদি ওই ভূমি তারও নয় এবং তার কোনো মালিকও নেই, মরুভূমির মতো জায়গা যার কোনো মালিক নেই, অবশ্য আজকে জনগণ মালিক না থাকলে সরকার মালিক হয়, কিন্তু উদাহরণস্বরূপ যদি কোনো মালিক না থাকে, একসময় সে নিজেই মালিক, তাহলে তাকে হোমস দিতে হবে। যদি তার কোনো মালিক নেই, সে পেয়েছে গুপ্তধন এবং গুপ্তধন তার হিসেব হবে, তাহলে সেখানেও তাকে হোমস দিতে হবে, সেই 1/5। এবং যদি যে ভূমিতে সে গুপ্তধন পেয়েছে, যদি কোনো ব্যক্তি গুপ্তধন পেয়ে থাকে এবং সেই জমির মালিক সে নিজে নয়, অন্য এক ব্যক্তি হয়, তাহলে এই গুপ্তধনের মালিকও হবে সেই ব্যক্তি, ভূমির মালিক। এবং এই গুপ্তধন খুম দিতে হবে না দিতে হবে সেটা সেই ভূমির মালিকের সাথে সম্পৃক্ত। চতুর্থ যে কথাটি বলবো সেটা হচ্ছে, যদি কোনো ভূমি অন্য একজনের কাছ থেকে ক্রয় করা হয়েছে এবং জানে যে তার পূর্বে কোনো মালিক ছিল না এবং যে গুপ্তধন পেয়েছে সেটাতে কোনো মালিক নেই, তাহলে তাকে যে জমি কিনেছে সে মালিক তাকে হুমস দিতে হবে। এবং যদি সম্ভাবনা দেয় এই গুপ্তধন পূর্ববর্তী কোনো এক মালিকের, তাহলে অবশ্যই সে মালিককে ঘোষণা করতে হবে, মালিককে গিয়ে বলতে হবে। যদি মালিক পরপর কয়েকজন হয় এবং জানতে পারে এই কয়েকজনের মধ্যে হয়তো একজন হবে, তাহলে অবশ্যই তাকে খুঁজে সেই মালিকের হস্তান্তর করতে হবে। এবং যদি কোনো মালিক না থাকে এই সম্পদের, খুঁজেও না পায়, তাহলে এই মাল এবং সম্পদ যেটা পেয়েছে গুপ্তধন সেটা তার এবং সেটাতে তাকে হুমস দিতে হবে। যদি সে মতমাইন থাকে, জানে যে এই মাল পূর্ববর্তী কোনো মালিকের নেই, এমন অবস্থায়ও এই মাল হবে তার নিজের। এক সময় আরেকটি কথা বলেছিলাম যে যদি কোনো মাল বা সম্পদ বা জিনিস হারামের সাথে হালাল মিশ্রিত হয়ে যায় সংমিশ্রণে, তখন এই হারাম এবং হালাল মালে সংমিশ্রণ মালে হুমস রয়েছে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তির মালের সাথে আরেকজন ব্যক্তির মাল মিশে গেছে যেখানে তার ব্যবহার করার অনুমতি নেই, অথবা গসবি বা জবরদখলের মাল একসাথে হয়ে গেছে যেহেতু সেটা ব্যবহার করা হারাম, কিন্তু তার মাল যেহেতু রয়েছে, দেখা গেলো এমন জিনিস যেটা সে আলাদা করতে পারে, যদি বড় কোনো জিনিস থাকে সেটা আলাদা করা যায়, উদাহরণস্বরূপ চাল ডাল এমন কোনো জিনিস থাকে চাষ করে তুলো, দুজনের জিনিস একসাথে মিশ্রিত হয়ে গেল যেখানে অন্য জিনিসের উপর তার ব্যবহার করা খরচ করার অনুমতি নেই, যেহেতু অনুমতি নেই সেটাকে গাসবি বলা হবে বা হারাম বলা হবে। এমন মিশ্রিত মালের খুমস রয়েছে। তো এমন মিশ্রিত মালের ক্ষেত্রে যেটা সংমিশ্রণ হয়ে যায় হারামের সাথে হালাল, তার দুটি অবস্থা থাকতে পারে। এক সময় যে মাল মিশ্রিত হয়েছে সে মালের মালিককে সেটা সে জানে, এমন অবস্থায় মালিক জানার ক্ষেত্রে মালিক জানার সাথে সাথে কতটা মাল মিশ্রিত হয়েছে সেটাও জানে। যদি কত মিশ্রিত হয়েছে সেটা জানে, তাহলে সেই পরিমাণ মাল বের করে মালিককে দিয়ে দিতে হবে এবং বাকি মালে যেটা হালাল হবে তার স্বয়ং নিজস্ব সেই মালে তাকে হুমস দিতে হবে। এবং যদি মালিক যে মালটি মিশ্রিত হয়েছে যদি মালিক মালুম থাকে, সে অবস্থায় মালিক জানে কে কিন্তু কতটুকু মাল মিশ্রিত হয়েছে সংমিশ্রণ হয়েছে সেটা জানে না, এমন অবস্থায় মালিককে যেহেতু জানে মালিকের সাথে গিয়ে পরামর্শ করে একে অপরকে রাজি করবে যাতে সন্তুষ্ট থাকে, এবং সন্তুষ্ট যেভাবে হোক, সেটা লেনদেনের মাধ্যমে হোক কথাবার্তার মাধ্যমে হোক, মালিককে রাজি করবে এবং সমস্ত মাল তখন হালাল হবে। হালাল হলে সে সম্পূর্ণ মালের সেই এক পঞ্চমাংশ হিসেবে হুমস দিতে হবে। এটা ছিল যদি মালিক জানে কে। যদি জানা না থাকে এই মিশ্রিত মালিক মালের মালিক কে, এমন অবস্থায় যদি মিশ্রিত মালের মালিক না জানে কিন্তু মিশ্রিত মাল কতটুকু সেটা জানে, তাহলে এই মিশ্রিত মালটিকে আলাদা করে সেই মালিকের পক্ষ থেকে সাদাকা দিয়ে দিতে হবে। তবে এহতিয়াতে ওয়াজিব হচ্ছে হাকিমের শর বা শরীয়তের দায়িত্বশীল ব্যক্তির সাথে অনুমতিক্রমে এই সাদাকা দিতে হবে। মালিকের পক্ষ থেকে যেহেতু জানে না মালিককে, কারণ জানে কতটুকু মাল মাল আলাদা করেছে মালিকের, যেহেতু অনুমতি ছিল না, হারাম ছিল, সেই হারাম মালটা আলাদা করেছে। আলাদা করার কারণে কি করবে সে জানে না, মালিকের পক্ষ থেকে সাদাকা দেবে, তবে হাকিম শাহর অনুমতিক্রমে বা ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে অনুমতিক্রমে সেটা মালিকের পক্ষ থেকে সাদাকা দিয়ে দেবে। অথবা সে মাল যদি বাকি থাকে, জানা থাকে যে কতটুকু মাল, যদি মালের পরিমাণ জানা না থাকে এমন অবস্থায়, যেটা মূল কথা, মিশ্রিত মাল হালালের সাথে হারাম, এখানে হবে সেই কথা যে মিশ্রিত মাল মালিককে জানে না, কতটুকু মাল তাও জানে না, এমন অবস্থায় তাকে অবশ্যই হোমস দিতে হবে এবং বাকি মাল তার জন্য হালাল হবে। হোমস দিয়ে দেবে, এক পঞ্চমাংশ হোমস দিলে বাকি মাল তার জন্য হালাল হয়ে যাবে। এবং যদি হোমস দেওয়ার পর, বললাম যে হোমস দেওয়ার পর বাকি মাল হালাল হবে, যদি হোমস দেওয়ার পর সে বুঝতে পারে বা সম্ভাবনা দেয় যে যতটুকু হোমস বের করা হয়েছে সে মিশ্রিত মাল তার চেয়ে অধিক হবে, কতটুকু সে জানে না কিন্তু তার চেয়ে অধিক হবে, তাহলে কতটুকু অধিক হতে পারে সেটা সে যদি জানে, তাহলে এহতিয়াতে ওয়াজিব হচ্ছে সেটা মালিকের পক্ষ থেকে সাদাকা করে দেবে। আর যদি না জানে তাহলে তো হয়তো বলেছি হোমস দিলেই পাক হয়ে যাবে। যদি পরবর্তীতে জানতে পারে যে না, যতটুকু হোমস দিয়েছে তার অধিক ছিল, সে অধিক অংশটুকু যদি মালিককে সে না জানে তাহলে সে মালিকের পক্ষ থেকে সাদাকা দিতে হবে, এবং সাদকা দিলেই সে মাল তার পবিত্র বলে গণ্য হবে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।